আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান ঈদে কুরবান, ঈদের দ্বিতীয় দিন আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আর আরও একটি বার এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ঈদের শুভেচ্ছা। দর্শক, ঈদের আমেজ চারদিকে এখনও জারি আছে এবং এখনও মানুষ কুরবানি করছে এবং কালকেও কুরবানি করবে। তো কুরবানি মানে হচ্ছে খুশির সময়, খুশির দিন, আর এই খুশিকে আরও দ্বিগুণ করতে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই, যাতে এই প্রোগ্রামটি দেখা সবাবের মধ্যে গণ্য হয়ে যায়। নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল বা শিক্ষণীয় বিষয় আসবে ইনশাআল্লাহ আজাওয়াজাল, এর উপর ভর করে আমরা আমল করার চেষ্টা করব। দরুদে পাক পড়ার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে আহাদিসে তাইবার মধ্যে এসেছে। একটি ফজিলত হচ্ছে যে ব্যক্তি দৈনিক 50 বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপর দরুদে পাক পাঠ করবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, ঈদের দিন হোক বা অন্য কোনো দিন, আমাদের উচিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া যাতে আমরা ভুলে না যাই। কেননা খুশির নামই হচ্ছে যাতে আমরা শরীয়তের মধ্যে থাকি, ইশকে রসুলের মধ্যে থাকি, সব কিছুকে নিয়েই আমরা যাতে খুশিটাকে উদযাপন করি। খুশি মানে এই নয়, ঈদ মানে এই নয় যে আমি অন্য কিছুর মধ্যে ডুবে গিয়ে শরীয়তকে ভুলে যাবো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে ভুলে যাব, দরুদ পড়াকে ভুলে যাব, এটার নাম খুশি উদযাপন নয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদে পাকের আমিল বানিয়ে দিক। দর্শক, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি অর্গানাইজেশন, এমন একটি সংগঠন যা আমাদেরকে প্রতিনিয়ত দরুদে পাক পড়ার ব্যাপারে তাগিদ দিয়ে থাকে। তো এজন্য আসুন আমরা দাওয়াত ইসলামীর সঙ্গতে ইনশাআল্লাহ আজাওয়াজাল আমরাও দরুদে পাকের আশিক হতে পারবো। আজকেও ইনশাআল্লাহ আজাওয়াজাল অতিথিবৃন্দ আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ আজাওয়াজাল সময়ে সময়ে চেঞ্জ হবেন। তো শুরুতে প্রথম আওয়ারে আমাদের সাথে যারা আছেন আসুন তাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। আমার সাথে আছেন আলহামদুলিল্লাহ আমাদের সালাউদ্দিন হুজুর। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক আপনাকে। মাশাআল্লাহ, হুজুর সময় দিয়েছেন ঈদের মধ্যে, হুজুরকে জানাচ্ছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও আছে হাটে ঘাটে কুরবানির উৎসব এই প্রোগ্রামের হোস্ট যিনি, মাশাআল্লাহ মিরাজ ভাই, যাকে আপনারা সবসময় দেখেন আমাদের মাদানী চ্যানেলে, উনিও উপস্থিত আছেন। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ, কুরবানি করা হয়েছে
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শকদেরকে ঈদ আনন্দ দিচ্ছেন ইসলামিকভাবে, গতকাল হচ্ছে জি দিয়েছেন, আলহামদুলিল্লাহ আজকেও দিচ্ছেন, আপনি এই কোশিশটা আল্লাহ আপনার বরকত দান করুন। আমিন আমিন আমিন।
আচ্ছা, নাতখা হিসেবে আমাদের সাথে মেহবুব ভাই, হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ, ঈদ মোবারক আপনাকে, মাশাআল্লাহ। দর্শক, আমরা তো এমনিতেই ঈদের দিন এসেছি আপনাদের সাথে একটু উদযাপন করতে, খুশি বিলিয়ে দিতে, যাতে আপনাদের সাথেও আমরা কানেক্টেড হতে পারি মাদানী চ্যানেলের মাধ্যমে, আর মাদানী চ্যানেলে এসে যাতে আপনারা কিছু শিখতে পারেন, মাদানী চ্যানেলের সামনে এসে যাতে কিছু শিখতে পারেন ঈদের দিনও, এজন্য ছোট্ট একটি চেষ্টা আমরা করেছি যে যাতে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কিছু শেখাতে পারি। এমনিতে নর্মাল আলোচনা হবে, আপনাদের সাথে কানেক্টেড থাকবো, কল মেসেজ নিব, এরপর হুজুরদের কাছ থেকে জানবো যে কীভাবে ওনারা ঈদকে কাটিয়েছেন। আর একটি ছোট্ট বিষয় আমরা রেখেছি যাতে করে আমরা কিছু শিখতে পারি। আজকে যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহর নিমন্ত্রণের দিন, সুবহানাল্লাহ, আল্লাহর নিমন্ত্রণের দিন। এটা অনেকের কাছে মনে হতে পারে এটা আবার কি, হ্যাঁ ইনশাআল্লাহ আজাওয়াজাল সেটাও জানবো, আল্লাহর নিমন্ত্রণের দিন কেন আমরা এই বিষয়টা নিয়েছি ইনশাআল্লাহ আজাওয়াজাল। আসুন শুরুতে একটি কালাম সামিল করি, এরপর আমরা আলোচনার দিকে ফিরে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الحبيب الله تیرے قدموں میں جو ہے غیر کم کیا دیکھے کون نظروں پچھڑے دیکھ کے تلوار تیرا صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ صلی علی نبینا صلی علی نبینا صلی علی محمد صلی علی نبینا صلی علی نبینا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی حبیبنا صلی علی محمد امرا مدینہ جب آج جو دینا ہوئی تو کال امرا مدینہ جب آج جو دینا ہوئی تو کال نبی آمدیر ڈاک بین نبی آمدیر ڈاک بین آج جو دینا ہوئی تو کال صلی علی نبینا صلی علی نبینا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی محمد شعر جگو تیر پران تمیم امرت میں نینی چھی شعر جگو تیر پران تمیم امرت میں نے شار جگوتے پران تمہیں امرت میں نے لوکیرا مین بے لوکیرا مین بین آج جو دینا ہے تو کال صلی علی نبینا صلی علی نبینا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی حبیبنا صلی علی محمد একটি প্রত্যাশার কিরণ আমার হৃদয়ের কম্পন একটি প্রত্যাশার কিরণ আমার হৃদয়ের কম্পন আসবেন কিংবা ডাকবেন আজ যদি না হয় তো কাল সল্লি আলা নবিয়েনা صلی علی حبیبنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی محمد تاری انوگروہ ہردار روئچ کھلا شاد وقار সদাবকার পূরণ হবে আশামুদের পূরণ হবে আশামুদের আজ যদি না হয় তো কাল সল্লি আলা নবিয়েনা সল্লি আলা হাবিবেনা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা শাফিয়েনা সল্লি আলা শাফিয়েনা صلی علی محمد
سبحان اللہ سبحان اللہ اللہ تعالی আমাদের সবাইকে নাত রাসূল সোনার শোনানোর সেই তৌফিক দান করুক দর্শক দেখছেন অনুষ্ঠান ঈদে কুরবান আর সাথে আছেন আজকে সালাউদ্দিন হুজুর। মাশাআল্লাহ হুজুর, ঈদের দ্বিতীয় দিন কিভাবে কেটেছে আপনার ঈদ কাল থেকে আজ অবধি?
আলহামদুলিল্লাহ, মাদ্রাসার দর্শক শ্রোতা যারা, তাদেরকে সর্বপ্রথম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই মুসলিম মিল্লাত যারা রয়েছেন, এদের জন্য এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জি,
বিশেষ করে এই ঈদে কোরবান, যেটা এটা হচ্ছে শুধু আমাদের জন্য নয়, এটা একটা পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনাকে স্মৃতি স্মারক।
জি,
এবং যে বিষয়টা আপনি আজকে নিয়েছেন ওই বিষয়টার সাথে এবং যে ঘটনার সাথে এবং ইসলামের সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত।
জি,
এটা হচ্ছে একে তো স্মৃতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের,
বেশক।
দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নিমন্ত্রণ। পুরো বছর আপনি রোজা রাখেন, পুরো বছর আপনি যত ইবাদত করেন করেন, সমস্যা নেই, কিন্তু আল্লাহ তাআলা যখন আমাদেরকে দাওয়াত দিয়েছেন, এখানে আপনাকে রোজা রাখার সুযোগ
নাই,
এই পাঁচ দিন আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে
দাওয়াত। জি জি,
তো এই দাওয়াতের মধ্যে একজন আল্লাহ তাআলার বান্দা হিসেবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে, আম্বিয়া কেরাম এর উপর আমাদের ঈমান, তাদের আদর্শগুলো হচ্ছে আমাদের আদর্শ, তাদের আদর্শ অনুসরণ করা এটা আমাদের জন্য ইমানের দায়িত্ব এবং এটা আমাদের জন্য ইবাদত। সুতরাং এর মধ্যে খুশি উদযাপন না করা সেটা তো হতে পারে না। আলহামদুলিল্লাহ আমারও কোরবানি করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঈদের নামাজ পড়ানো,
আচ্ছা,
এবং সবার সাথে এটা শেয়ার করা, তারপর গরু ছাগল ইত্যাদি পরিবারের সাথে আনন্দ শেয়ার করা।
একটা প্রশ্ন, আপনি কি জবাই করেছেন?
আলহামদুলিল্লাহ।
আচ্ছা, প্রতি বছর করা?
প্রতি বছর নিজেরও করি, অন্যরও।
আচ্ছা আচ্ছা, আসলে আমাদের অনেকেরই মানে ভয় কাজ করে বা অনেকে করতে পারে না বিষয়টা। কালকে আমি একজন মুবল্লিগ মানে একজন ইসলামী ভাইকে জিজ্ঞেস করেছি যে আপনি পশু জবাই করেন কিনা, বলে যে আমার ভয় লাগে যদি কেউ আমাদের দিন এটা আমার বিরুদ্ধে কথা বলে। এক একজনের জাস্ট ব্যাক একটা, তো মাশাআল্লাহ আপনি কুরবানি।
তবে এর মধ্যে একটা জিনিস আছে, যেমন হাদিসে পাকের মধ্যে আছে, একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মানে পশু জবাই করার সময় দয়া হয় তাদের উপর, তো এই দয়া আসাটা এটাকে আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু তাআলা এটাকে ভালো লাগে নিয়েছে, যে পশুদের উপর অনেক সময় যে আমাদের কোরবান গিয়েছে কিন্তু পশুদের উপর অনেকে ভালো আচরণ করে না, পশুদেরকে পশুদের মতো, কিন্তু কোরবানের পশু যেটা আল্লাহর রাস্তায় কোরবানি করবে, এদেরকে ইজ্জত করা, তাদের গায়ের যে ময়লাগুলো পরিষ্কার করা, তাদেরকে ভালো খাবার দেওয়া, তাদেরকে ফেলানোর সময় ভালোভাবে রাখা, এবং তাদেরকে পানি জবাই করা, একটু পানি পান করানো, এবং জবাই করার সময় কষ্ট না হয়, সুরকে ভালোভাবে যেন
ধারালো করা
হয়, এগুলি সব পশুর উপর দয়া করা। এরকম দয়া যদি কারোর মধ্যে আসে তাহলে সেটা ভালোই, তবে ওই জিনিসটা প্রত্যেক জিনিসটার মধ্যে একটা যদি পজিটিভ দিক আছে সেটা হচ্ছে কি, যদি সেই কোরবানিটার যদি তার মনে আমাকে করা হতো, আল্লাহ তাআলা এহসান করেছে একটা পশুর উপর করা হয়েছে। এছাড়া এর থেকে আমরা আখেরাতের ইবরত হাসিল করা, উপদেশ হাসিল করা, যে আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা আছেন তারা প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু আখেরাতের জন্য উপদেশ দেয়। যেমন ইব্রাহিম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম গোসল করতে যাচ্ছিলেন, গোসলখানার মধ্যে ঢুকতে দিচ্ছেন না, টাকা লাগবে, যেমন আমাদের সরকারে যেগুলো শৌচাগার আছে, দেখুন টাকা অনেক আছে, টাকা নেই, উনি যখন ঢুকতে দিচ্ছেন না, উনি কান্না শুরু করে দিয়েছে, তো ওরা বলে আপনি কান্না করেন, আপনাকে ফিরে দিয়ে করতে দেবো, আমি এই জন্য কান্না করছি না, আমি এই জন্য আজকে আমার কাছে টাকা নেই, একটা সামান্য শৌচাগার যেখানে গোসলঘর যেতে পারছে না, আখেরাতে আমার যদি নেকি না থাকে, জান্নাতে যাওয়ার সময় যদি আমাকে বাধা দেওয়া হয়, এটা আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা প্রতিটা ক্ষেত্রে এই যে কোরবানি দেখো আমাদের জন্য, এটা যারা শিক্ষা নিতে চায় এটা শিক্ষা নিতে পারে।
জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আপনারা শুনলেন যে এখানেও খুব সুন্দর একটি পয়েন্ট আমার হুজুর তুলে ধরলো, যে এরকম অনুভূতি আসা, এরকম ফিলিংস কাজ করা, এটাও কিন্তু ভালো জিনিস, যে পশুদের উপর দয়া করা। আমি কালকেও বলেছিলাম, আমরা মাদানী চ্যানেলের স্ক্রিনের মধ্যেও দেখতে পাই, যখন পশু কুরবানি করা হয় তখন আমির সুলুত কিন্তু কান্না করেন, এটাও কিন্তু ওনার একটা জজবা, ওনার একটা অনুভূতি, পশুদের উপর মায়া, পশুদের জন্য একটি অনুভূতি কাজ করা, তো এটা করা উচিত। আর যেটা আমাদের সমাজে দেখা যায়, আমি কালকেও বলেছিলাম যে পশুদের উপর ভালো আচরণ করা হয় না, আসলে আমরা মানে ভুলেই যাই যে এটা আল্লাহর রাস্তায় দিচ্ছি, মানে এটা মনে হয় যে বাস দিচ্ছি আজকে ঈদের দিন কোরবানি দিচ্ছি, কোরবানি দেওয়ার পরে এটা আহার করবো, এতটুকুর মধ্যেই শেষ নয় প্রিয় ভাই। যে এটা কবুল হচ্ছে কি হচ্ছে না এটাও আমাদের মাথায় রাখা উচিত, যে আমরা তো লক্ষাধিক টাকা দিয়ে পশু কুরবানি দিচ্ছি, যার যতটুকু সামর্থ্য আছে কুরবানি দিচ্ছি, কিন্তু আহার করা মূল উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলার কাছে আমাদের কুরবানির পশুর মাংসও যাচ্ছে না বা রক্তও যাচ্ছে না, শুধু যাচ্ছে আমাদের তাকওয়া ও পরহেজগারিতা। তো এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সাথে আছেন মিরাজ ভাই, মিরাজ ভাইয়ের থেকে জানবো যে ওনাদের ওনার কিভাবে ঈদ কেটেছে কালকে থেকে আজ পর্যন্ত। জি হুজুর, মাশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ, আপনাকে তো ঈদ মুবারক জানালাম, সাথে সাথে জানাচ্ছি আমাদের যারা অডিয়েন্স রয়েছে,
জি,
আমাদেরকে সাপোর্টিং করে আসছে,
জি,
সোশ্যাল মিডিয়াতে দেখে, আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধু স্যাটেলাইটও আমাদের চ্যানেলটা এখন আছে,
জি,
যারা কেবল অপারেটরে দেখছেন, আবার কেউ সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে দেখছেন, সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক,
মাশাআল্লাহ।
পাশাপাশি অনুরোধ করব দেখার জন্য এবং শেয়ার করার জন্য। আর গতকালকের কুরবানির ঈদুল আজহার প্রথম দিন গিয়েছেন, তো আসলে ঈদের দিন যে একটা খুশি থাকে না, তার থেকে বেশি ঈদের তিন চার দিন আগে বেশি খুশিটা কাজ করে।
আচ্ছা, পশু নিয়ে, পশুকে ঘিরে,
জি জি, পশুকে ঘিরে খাওয়ানো। তো আলহামদুলিল্লাহ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাহন ছিলেন, যে একটার নাম হয় কাসওয়া, একটার নাম আজওয়া,
জি।
তো আলহামদুলিল্লাহ ওই সুন্নত আদায় নিয়ে তো আমি চেষ্টা করি সর্বদা আমার কোরবানির পশুর নাম দেওয়ার জন্য।
জি জি, আমি লক্ষ্য করেছি মিরাজ ভাই মাশাআল্লাহ নাম দেন।
আলহামদুলিল্লাহ আমি বিগত 8-9 বছর ধরে এইভাবে পশুর, এই কোরবানির পশু যেটাই আল্লাহ তাআলা তৌফিকে মিলিয়ে দেয় ওটার নাম দিয়ে আসি।
আচ্ছা হুজুর, এখানে একটা জিনিস আমি সালাদুল থেকে জানতে চাই, বুঝে নাম রাখার ক্ষেত্রে মানে কি বিষয়গুলো, যে কোনো নাম কি রাখা যাবে কোরবানির পশুর, আর এটার মধ্যে সওয়াব আছে কি না?
এটা যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ ভাই যে বললেন ওনাদের ছিল নাম, নাম
দিয়েছিলেন,
হ্যাঁ, এটা নাম দেওয়া, ওইটা থেকে আমির আল সুন্নাত অভ্যাসটা ওনার মধ্যে প্রতি বছর দেখেন, এবছরও
ফুল
গুলদস্তা এভাবে নাম রাখেন। এটা একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে আমাদের জন্য সুন্নতে,
জি।
আর এটার মধ্যে একটা অন্য পশু রাখা হয় না, বিশেষ করে কোরবানির পশুর বেলায়, এটা কারণ কোরবানির পশুটা হচ্ছে আল্লাহ তাআলার এক স্পেশাল
জান্নাতি পশু,
জি 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 মিরাজ।
আবার এখানেও এটার একটা মাসলা আমি যতটুকু পড়েছি আর কি, এদের নাম কিন্তু মানুষের নামে নামে দেওয়া যাবে না, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, মানুষের নাম পশুর সাথে দেওয়া মানুষকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠকে ছোট করা, সেই জন্য নাম দেওয়ার সময় সতর্ক থাকা,
বা যেটা আমরা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন ওগুলোও রাখা
যায়, এরকমও রাখা যায়, আরও অনেক সুন্দর সুন্দর নাম আছে, এইভাবে খুঁজে বের করতে হবে, তো প্রথমদিন একটা না এরকম নাম দিতে হবে,
মাশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ, এরকম চেষ্টা করতে হবে। তো
আমি দেখেছি কুরবানির নাম কি ছিল,
আমার এবার পশুর নাম ছিল আব্দুল গালী,
আব্দুল গালী, আচ্ছা,
তো একটা নাম ছিল আব্দুল গালী, একটা নাম ছিল বাহন,
বাহন,
জি। তো এবার আলহামদুলিল্লাহ প্রতিবারই আমাদের যে পশুটা আল্লাহ তাআলা মিলিয়ে দেন, একটু খেয়াল করেছি এটা গৃহপালিত হয় এবং আর এটা খুব গরম হয়, গরম প্রকৃতি হয়, যখন নাম ধরে বারবার আহ্বান করতে থাকি আস্তে আস্তে আমার সাথে একেবারে একটা কি হয়ে যায়, বন্ধু শুরু হয়ে যায়, কেউ সামনে যেতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যতবারই গিয়েছি গলা তুলে দিবে আদর করে। গতকাল তো এমন মায়া লাগিয়ে দিল, সকালে যখন নামাজ পড়তে যাচ্ছিলাম, যাওয়ার আগে একটু আদর করবো, তার মুখ আমার মুখের সাথে একেবারে এমনভাবে এনে মানে একটা মায়া জড়িয়ে দিয়েছেন, আর আদর করার জন্য গলাটা তুলে দিয়েছেন। তো আমি শুনেছি পরবর্তী একজন দেখেছেন, উনি আমাকে আসার পর বলতেছে আর কি, আমি ওই জায়গা স্থানটা ছেড়ে নামাজের জন্য যাওয়ার পরে ওই পশুটা যে আব্দুল গালী গরু, সে চোখের পানি ফেলতে লাগলো। তো আমাকে বললো যে মানে আধা ঘন্টা সে এই জিনিসটা লক্ষ্য করেছে, আমি যাওয়ার পর সে আধা ঘন্টা ধরে মানে চোখ দিয়ে তার পানি পড়তেছে। তো আসলে এটা একটা মায়া, ভালোবাসা। তো এই যে আপনি বললেন না এই জবাই করার ক্ষেত্রে, এটা দাওয়াত ইসলামের এহসান। আসলে আমরা যে এই দাওয়াত ইসলামীতে এসে অনেক কিছুই শিখেছি, নামাজকে শুদ্ধ করা শিখেছি, গোসলের শুদ্ধতা শিখেছি, মোট কথা ফরজ হুকুম আহকাম যেগুলো একটা সাধারণ মানুষের জন্য দরকার, এমন হুকুম আহকাম তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বরকতে শিখার একটা টেন্ডেন্সি যেটা থাকে না সেটা মানুষের ছিল না, কিন্তু আমরা মিলে সুন্নত আমাদেরকে সেই টেন্ডেন্সিটা, সেই মনোযোগটা এনে দিয়েছেন, এবং এর ধারা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে এই কোর্সগুলো করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা শিখতে পারি। সাথে সাথে জবাই বা পশু কুরবানি দেওয়ার সময় যেমন আমির আল্লাহ সুন্নতের কিতাবের মধ্যে গোড়ার আহরিতে আছে যে তলোয়ারটা সামনে যেন ধার করা না হয়। যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীকে বললো যে তুমি মানে একটা ছাগলকে শুয়েছেন কোরবানি দেওয়ার জন্য, বলতে লাগলো এর সামনেই ধার করা শুরু করে দিয়েছে। তো বললো যে তুমি তো একে জবাই করার আগে একবার জবাই করে ফেলেছো, এত কষ্ট দেওয়া। তো আমি চেষ্টা করি লুকিয়ে রাখার জন্য সবসময়, তো দেখানোর চেষ্টা করি না। তো এছাড়া আলহামদুলিল্লাহ যখন জবাই করতে যাই মায়া তো লাগে, কিন্তু এটা তো আল্লাহ তালা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন এবং এটা তো জায়েজ করে দিয়েছেন। যেটা আমাদের জন্য জায়েজ করে দিয়েছে সেটা তো অবশ্যই পালন করতে হবে সবের নিয়তে। তো চেষ্টা করি নিজের যেগুলো কোরবানি দেওয়ার জন্য পশু কিনা হয় সেগুলোকে এই কোরবানি দেওয়ার জন্য ব্যবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ, বাকিগুলো আর যাই না, চেষ্টা করি না। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ এদিকে কোটাকুটি বা এটা তো চলে, পাশাপাশি আলহামদুলিল্লাহ দাওয়াত হোসেনের একটা বড় উদ্যোগ থাকে সেদিন চামড়া কালেকশন। তো ওই চামড়া কালেকশন নিয়ে জিম্মাদারদের সাথে যোগাযোগ রাপ্তা, এরপর কতটুকু কালেকশন হচ্ছে, কারণ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দুটি এই বছরকে ঘিরে দুটি দিনই দাওয়াত ইসলামীর যে কার্যক্রমগুলো হয় এগুলোকে কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করার জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়। তো আলহামদুলিল্লাহ সেখানে রসুলের এক যাক ইসলামী ভাইরা চেষ্টা করেন দাওয়াত ইসলামীকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে হেল্প করার জন্য জাকাত ফিতরের মাধ্যমে, এবং এই কোরবানি মাস আলহামদুলিল্লাহ চামড়া দিয়ে দাওয়াত ইসলামকে সাহায্য করে থাকেন, হেল্প করে থাকেন। তো এটা নিয়েও ব্যস্ততা ছিল। এরপর এর সুবাদে আলহামদুলিল্লাহ যে মেহমানদারি বললেন
আল্লাহ,
যে আলহামদুলিল্লাহ মেহমান তো সবাই সেদিন চেষ্টা করি যে ফকির মিসকিনকেও মেহমানের মতো আপ্যায়ন করে তাদের হকটাকেও যেন যথার্থভাবে দেওয়া যায়, পাশাপাশি আত্মীয় স্বজনের বাসায়ও এই সুযোগে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার জন্য, তো তাদেরকে দেখার জন্য দেখভাল করার জন্য আলহামদুলিল্লাহ যাওয়া হয়। এভাবে করে সময়টা কেটে যায়।
আচ্ছা মাশাআল্লাহ, আমরা মিরাজ ভাইয়ের খুব সুন্দর শিডিউল আমরা শুনতে পেলাম। দর্শক আমাদের আছে নাথ খাই ইসলাম এম এম বেউজ, কেমন কেটেছে আপনার মাইক দিয়ে?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
আসলে কি কি করা হয়েছে শুরু থেকে? পশু জবাই করেছেন? জবাই কখনো করেননি?
না, করি নাই কখনো। তবে ছিলাম যারা জবাই করছে ওনাদের সাথে ছিলাম, দোয়া পড়েছিলাম, এরপরে যেভাবে আদব সহকারে কোরবানি দেওয়া দরকার এভাবে ওনাদেরকে উৎসাহ দিয়েছিলাম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা আজকে যে বিষয়টা নিয়েছি আল্লাহর নিমন্ত্রণের দিন, খুব সংক্ষিপ্তভাবে কিন্তু আমার হুজুর তুলে ধরেছিলেন যে আল্লাহর নিমন্ত্রণের দিন মানে হচ্ছে বছরে এমন পাঁচটি দিন আছে যে পাঁচটি দিন আপনি রোজা রাখতে পারবেন না, ওই সময় রোজা রাখাটাই হারাম। ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার পরবর্তী তিন দিন, অর্থাৎ 10, 11, 12, 13 জিলহজ আর আপনার প্রথম শাওয়াল, এই পাঁচ দিন রোজা রাখা হারাম। অর্থাৎ এদিন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মেহমানদারি করা হয়, আল্লাহ তাআলা আমাদেরকে মেহমানদারি করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তো আল্লাহর পক্ষ থেকে যখন মেহমানদারি হয় সেটা তো লাজবাব, কিন্তু বান্দারা কীভাবে মেহমানদারি করা প্রয়োজন, বান্দা কীভাবে মেহমানদারি করেন আর কীভাবে শরিয়তে মুতাহারা করতে বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মেহমানদারি করতেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কেমন মেহমানদারি করতেন, ইনশাআল্লাহ আজওয়াজাল এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব। দর্শক, আপনারা কিছু কল করেছেন আমাদেরকে, সে কলগুলো আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করি, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠানকে আগ বাড়াবো। জি,
আমার নাম তাহসিন আহমদ, আমি সিলেট থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেলের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমি একটি কালাম শুনতে চাই, আর টিয়া নাই হইসা নাই।
আচ্ছা, আর টিয়া নাই হইসা নাই, এটা শুনতে যাচ্ছেন সিলেটবাসী, মাশাআল্লাহ, আল্লাহ কারিম আপনাকে বরকত দান করুক। জি, নেক্সট কল।
আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আমিন আত্তারি আর্জ করছিলাম। প্রত্যেক আশিকানে রাসুলদেরকে ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ আজকে এই প্রোগ্রামটি মদিনী চ্যানেল বাংলার অত্যন্ত সুন্দর প্রোগ্রাম। আমি অনুরোধ করব কি আমাকে এই নাটটা শোনাই দেন। এ সবজে গুম্বদে ওয়ালে মনজুর দোয়া করনা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ঈদ পালন করার তৌফিক দান করুক।
মাশাআল্লাহ, আমিন আমিন। আমিন ভাই, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনি নাচ শুনতে চেয়েছেন, খুব সুন্দরভাবে গেয়েও দিয়েছেন আপনি, নাথ খাই ইসলামী ভাই যে সম্ভব হয় ইনশাআল্লাহ শুনিয়ে দিবেন, আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমি ঢাকা থেকে বলছি। আমি ঈদের অনুষ্ঠান দেখতেছি, অনুষ্ঠানটি অনেক ভালো লাগতেছে। মুবাল্লিগদের আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
ঈদ মোবারক, মাশাআল্লাহ, ঈদ মোবারক আপনাকেও। নেক্সট কল,
মোহাম্মদ ওবায়দুর রহমান, দিনাজপুর থেকে।
জি,
আজকের মাহালি চ্যানেলের ঈদের দিনের লাইভ অনুষ্ঠানে সকল ইসলামী ভাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
খায়ের মোবারক আপনাকে, অসংখ্য ঈদ মোবারক। নেক্সট কল,
আমার নাম হয়েছে মোহাম্মদ আমজাদ হোসেন, চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি
আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আমি একটি কলম খুঁজতে চাই, মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা।
আচ্ছা, ইনশাআল্লাহ আজওয়াজাল শোনাবো, আমাদের সাথেই থাকবেন। দর্শক, ইনশাআল্লাহ আজওয়াজাল আপনাদের কল আবারও পরবর্তীতে নেওয়া হবে, আপনারা কল করতে থাকুন, ইনশাআল্লাহ সবার কল আমি অ্যাড করার চেষ্টা করব। দর্শক, বিষয় এর উপর একটু কথা বলি, এরপর ইনশাআল্লাহ আপনাদের কালামগুলো সামিল করবো। হুজুর, মেহমানদারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে তো মেহমানদারি ঘোষণা করেছেন, কিন্তু মেহমানদারি আসলে কেমন হওয়া যায়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালি সময় যদি আমরা একটু খেয়াল করি, সেদিকে যদি একটু দৃষ্টিপাত দেই, তাহলে সেই বিষয়ে আপনি কি বলবেন?
সর্বপ্রথম হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম মেহমানদারের যে রেওয়াজটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের।
জি,
উনি আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কয়েক জায়গার মধ্যে ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম মেহমানদারের কথা উল্লেখ করেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারের কথা উল্লেখ করার পেছনে কারণ হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে আমাদের ইসলামের সাথে আমাদের নবীর সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। সেটা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের পর যত নবী এসেছেন সকল নবী ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, বিশেষ করে ইসমাইল আলাইহিস সালামের আওলাদের মধ্যে মাঝখানে কোনো নবী নাই সরাসরি আমার,
বেশক
এজন্য সম্পর্কটা অত্যন্ত গভীর।
জি,
তো ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য ঘটনার মধ্যে মেহমানদারির ব্যাপারে এসেছে যে আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারির ঘটনাটাই আসেনি? এটা ঘটনার এরকম হয়েছিল, উনি এত মেহমানদারি করতেন কয়েক মাইল দূর পর্যন্ত উনি মেহমান খুঁজতেন।
জি,
এমন একটা সময় গেল এক সপ্তাহ পর্যন্ত ওনার কোনো কি কয়েকদিন যাবৎ মেহমান আসে না, উনি অস্থির হয়ে গেছেন মেহমানের জন্য। ওই সময় আল্লাহ তাআলার কিছু ফেরেস্তা, জিব্রাইল ইসলাম সহ মিকাইল ইসলাম সহ কিছু ফেরেস্তা মানুষের আকৃতিতে হযরত ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের ওনার সন্তান আসবে এই ব্যাপারে সুসংবাদ নিয়ে ওনারা ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে এসেছেন। উনি ফেরেস্তা এটা ভুলে গিয়েছেন, মেহমানদারির যে অস্থিরতা ওনার ছিল মেহমানদারের আবেগ, এটার জন্য উনি তাড়াহুড়ো করে একটা গরুর বাচ্চা ভুনে তাদের কাছে পেশ করলেন।
সুবহানাল্লাহ,
এটা আল্লাহ তাআলার অনেক পছন্দের যে মেহমানদারির করা। পরবর্তী ওরা তো ফেরেস্তা, ওরা তো খানা থেকে পবিত্র, ওরা খায় না, কিন্তু জিনিসটা কেমন ছিল। এবং এটার জন্য ওলামায়ে কেরাম লিখেছেন যে মেহমানদারির যে প্রথাটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এবং গরুর মাংস দিয়ে ইয়া করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। গরু ওনার কাছে গরুর মাংসকে উনি প্রাধান্য দিতেন
বেশি পছন্দ।
তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও মেহমানদারির ব্যাপারে ওনার নবুয়তের পূর্ব দুনিয়াতে যখনই এসেছেন এবং যখন থেকে এর আগেও মেহমানদারিকে উনি বেশি পছন্দ করতেন। যেমন যখন ওহি নাজিল হয়েছে তখন ওহির একটা প্রভাব আছে না, ওহির প্রভাবটা ওনার উপর পড়লো এবং উনি কাঁপতে লাগলেন। এটা যখন কম্বল নিয়ে ইয়াহুল মুজাম্মিল যেটা বলা হয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসে উনি চাইলেন আমাকে কম্বল দিন, কম্বল দিয়ে কম্বল দিয়ে ওনার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে ওহির প্রভাবে। তো ওনার এটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে এটা বললেন, আমার ভয় হচ্ছে আমি ধ্বংস হয়ে যাবো কিনা। তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা দিয়ে সান্ত্বনা দিয়েছেন এটা হাদিসে বাকের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে কখনো ধ্বংস করবেন না, কেননা আপনি আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখেন, আপনি দুর্বল অসহায়দেরকে সাহায্য করেন এবং আপনি মেহমানদারি করেন। যে কাজগুলো করবে আল্লাহ তাআলা তাকে কখনো ধ্বংস করবেন।
বেশক
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি নিজেও করেছেন, এমনকি মেহমানদারি করতে গিয়ে অনেক সময় নিজের পরিবার অনেক সময় উপবাস ছিলেন, উপবাস ছিলেন এবং মেহমানদারি করার ব্যাপারে তরগিব দিয়েছেন যে মেহমানদারি কোনো মেহমান আসলে তাদেরকে কীভাবে মেহমানদারি করতে হয়, এবং ওলামায়ে কেরাম এটাকে সুন্দরভাবে কি কীভাবে মেহমানদারি করতে হয়, মেহমানের কি আহকাম, মেহমানদারি করা যিনি মেজবান হওয়া অর্থাৎ যিনি মেহমান মেহমানদারি কীভাবে করবেন, সবগুলো সুন্নত তরিকা কি, শরীয়ত মোতাবেক কয়দিন মেহমান থাকা যাবে, এগুলো সব বর্ণনা করেছেন। এবং হাদিসে বাংলার মধ্যে এভাবেও এসেছে যারা আখেরাতের মেহমান তারা যেন মেহমানকে কী করে মেহমানদারি করে, এবং মেহমান আসলে আল্লাহ তাআলা রহমত নিয়ে আসে, তাদের রিজিকের মধ্যে কমে হয় বরঞ্চ রিজিকের মধ্যে বরকত হয়। মেহমান যখন চলে যায় তখন তাদের দাদাদের ঘরে এসে তাদের ক্ষমার একটা মাধ্যম হয়ে যায়।
জি জি,
এটা হাদিসে পাকের মধ্যে রয়েছে। তো মেহমান কখনো যাদের ঘরে আসে তাদের জন্য ক্ষতি নয়, বরঞ্চ রহমত হয়ে আসে। কিন্তু আমাদের অনেকে দেখা যায় মেহমান আসলে আমরা সেটাকে পেরেশান হয়ে যায়, এটা পেরেশানের কিছু না, এটা আল্লাহ তাআলার রহমত হিসেবে আল্লাহ তাআলার সাথে শুকর আদায় করে যে আমার ঘরে মেহমান এসেছে।
আচ্ছা, এটার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে মানে মেহমান এসেছে আমি তাদেরকে কী দেব, বা চলে এসেছে তাদেরকে আমি খুশি করতে পারবো কিনা, অনেকগুলো কারণ হিসেবে কিন্তু একটা যিনি মেজবান থাকে উনি কিন্তু মানে কষ্টের মধ্যে পড়ে যায় বা সমস্যার মধ্যে।
এখানে কয়েকটা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে যে কৃপণতা একটা কাজ করে।
জি,
এটা হচ্ছে নেগেটিভ সাইড। আর পজিটিভ হচ্ছে আমার মেহমানদারিটা ঠিক হবে কি না, আমি আমার কাছে এত সামর্থ্য আছে কিনা। তো মেহমান দিয়ে করার জন্য আমাকে আসলে দেখা যায় এখানে মেহরাজ ভাই আছেন, সবাই আছেন, মেহমানদারির জন্য আসলে আন্তরিকতা কার কতটুকু আন্তরিকতা রয়েছে এটাই মানুষ দেখে।
জি,
আমার ঘরের মধ্যে আমি দেখছি আমার আম্মা যখন সরকার ওনার আমার গ্রামাঞ্চলে বড় হয়েছে, তখন সব দেখতাম কিছুই থাকতো না, কিন্তু ওনার মধ্যে সামান্য যা আছে সেটা দিয়ে উনি আবেগ দেখাতেন একটা। আত্মীয়স্বজনরা বলতেন ওনার ওই আবেগটাই মানুষ পছন্দ করতেন, মানে মেহমানদের ঘরে কিছু করার জন্য উনি এমন আবেগ এনে আনন্দিত যেতেন, তো এটার জন্য কি মানুষের মনের মধ্যে একটা খুশি দেয়। আসলে হচ্ছে আমার আন্তরিকতা, আপনি আমি মনে করেন আমার কাছে অনেক পয়সা আছে, টাকাওয়ালা বা সব কিছু আছে আমার, আমি একটা মেহমানের জন্য অত্যাধুনিক খাবার যেগুলো সব কিছু করেছি, কিন্তু সেটা পরিবেশন করার ক্ষেত্রে গিয়ে আমি সেটার একটা ফখর, আমি দেখে কতগুলো করেছি, এটা এটা যখন আমি বিহেভটা এরকম করব তখন মেহমান খাবার চেয়ে না খেয়ে চলে যাওয়াটা পছন্দ করে।
জি জি জি, আসলে
তো বিষয়টা হচ্ছে আসলে আন্তরিকতার বিষয়। তো আন্তরিকতা যাদের মধ্যে আছে তারা অনেক সময় এই ভয়টা করে, সেই ভয়টা কি, সেই ভয়টা হচ্ছে কি আমার মেহমানদারিটা ঠিক করে করতে পারছে, আমার এত সামর্থ্য আছে কিনা, এটা একটা বিষয়। আর মেহমানদারি করার ক্ষেত্রে ফজিলত যেটা সেটা অনেক সময় আমরা দেখি না, আমরা অনেক সময় লৌকিকতাকে দেখি, যে লৌকিকতা আমরা পরিহার করতে পারি। যেমন এই কোরবানি গেল, কোরবানির মধ্যে আমরা অনেকের এই গত বছর সামর্থ্য ছিল, এবছর সামর্থ্য নেই, সে অনেক পেরেশান হয়ে বসে আছে, কেন পেরেশানি কিছু তো নেই, আমার কাছে ওয়াজিব হয় না, আমি করতে পারি না, অথবা গত বছর অনেক বড় গরু দিয়ে করেছে, এখন আমার পর এই বছর ওয়াজিব, কিন্তু আমার সামর্থ্য আছে একটা ছাগল দিয়ে কোরবানি করা, এখন সে ছাগল দিয়ে কোরবানি করতে লজ্জাবোধ, কেন লোক কী বলবে, এই লৌকিকতা মানুষ কী বলবে, সেটার জন্য আমরা অনেক কিছুতেই পিছিয়ে যাই। এই মেহমানদারি করার ক্ষেত্রেও আমরা যেন জিনিসটা আমার
আমাদের মধ্যে ওইটা কাজ করেছিল, উনি কী বলবে, আমি আমি দাম দিতে পারিনি, বা উনি উনি এটা এটা এক্সপেক্ট করেছে কিন্তু আমি সেটা দিয়ে মেহমানদারি করতে পারিনি। মানুষ মেজবান যিনি থাকে উনিও কিন্তু এগুলো নিয়ে চিন্তা করে, আর এই চিন্তার কারণেই কিন্তু আমাদের মেহমানদের মধ্যে ঘাটতি দেখা যায়, অনেক সময় কষ্ট প্রদানও হয়ে যায়। তো ইনশাআল্লাহ আজ আমরা আরও শুনবো দর্শক মেহমানদারির আরও সুন্নত আদব, ইনশাআল্লাহ মেরাজ ভাই থেকেও শুনবো আমরা। অনেকে আপনারা কালাম শোনার জন্য রিকোয়েস্ট করেছেন, আসুন একটু মেহমান ভাইয়ের কাছে যাই। জি স্যার,
ये सब्ज़ी गुंबद वाले मंसूर दुआ करना, ये सब्ज़ी गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नसा आए दीदारे अता करना, जब वक्त नसा आए दीदारे अता करना, ए नूरे खुदा आके समा जाना, या ইয়াদের পে বুলা লেনা ইয়া খাব মে আজানা এ পর্দানশি দিল কে পর্দে মেরা করনা জব ওয়াক্ত নজা আয়ে দিদার আতা করনা আরতিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে সাইতাম আরটিয়া নাই পয়সা নাই কেনে সাইতাম সোনার মদিনা কেনে সাইতাম মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর ফকির মতো উড়াল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদি না কেনে সাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম
মাশাআল্লাহ হুজুর হজের মৌসুম চলছে মদিনা শরীফের হাজরি নিয়ে যদি কোনো কালাম আপনার পক্ষ থেকে হয়ে যেত
সল্লাল্লাহু আলা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قلت هيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت هيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله مجھے ہر سال تم حج پر بلانا يا رسول الله مجھے ہر سال تم حج پر بلانا يا رسول اللہ بلانا اور مدینہ بھی دکھانا یا رسول اللہ ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ ادرکنی یا رسول اللہ ادرکنی یا حبیب اللہ رہے ہر سال میرا آنا جانا یا رسول اللہ رہے جانا یا رسول اللہ بقیے پاک میں آخر ٹھکانا یا رسول اللہ আদিরকিনি ইয়া রাসূলুল্লাহ আদিরকিনি ইয়া হাবিবাল্লাহ আদিরকিনি ইয়া রাসূলুল্লাহ আদিরকিনি ইয়া হাবিবাল্লাহ না দৌলত দো না দো কোই খজানা ইয়া রাসূলুল্লাহ না দৌলত দো না দো কোই খজানা ইয়া রাসূলুল্লাহ সিকা দো ইশক মে রোনা রুলানা ইয়া রাসূলুল্লাহ আদিরকিনি ইয়া রাসূলুল্লাহ আদিরকিনি ইয়া হাবিবাল্লাহ আদিরকিনি ইয়া রাসূলুল্লাহ আদিরকিনি ইয়া হাবিবাল্লাহ আদিরকিনি ইয়া রাসূলুল্লাহ আদিরকিনি ইয়া হাবিবাল্লাহ
মারহাবা মারহাবা কালাম চলছিল আমার জেহেনে একটা প্রশ্ন সালাউদ্দিন উজিরের কাছে মানে করার ইচ্ছা করছে আপনি তো হজ করার সৌভাগ্য অর্জন করেছেন হয়তো বা আচ্ছা ওখানে কোরবানির অবস্থাটা কেমন হয় মানে নিজেদের কোরবানির পশু কি নিজেরা কোরবানি করতে পারে নাকি কেমন সিস্টেম এটা আমার জানার অনেক ইচ্ছা ছিল
ওখানে তো কোরবানি যেটা হয় সেটা আসলে যারা হজ্জাতা মতবাদক রান করে এটার শুক্রানা স্বরূপ যেটা কোরবানি সেটা হয় যেটা আমরা এখানে পালন করি এই কোরবানি আর ওই কোরবানির মধ্যে ফরক রয়েছে
আচ্ছা
ওটা হচ্ছে শুক্রানা যারা তামাত্তু অর্থাৎ ওমরা আলাদা করে এবং পরবর্তী হজ করে অথবা যারা একই এহরামে হজ এবং ওমরা করে এই দুজন আর যারা শুধুমাত্র ওমরা হজ করে
আচ্ছা হজ করে
তাদের জন্য কোরবানি নেই
ইফরাদ যেটাকে বলা হয়
ইফরাদ যেটা এটার জন্য কোরবানি নেই এই দুটা হজের জন্য কোরবানি তো ওঠা একসময় ছিল নিজেরা করতে পারত এখনও চেষ্টা করলো আর কিন্তু অত্যন্ত কঠিন তো এখন বিষয়টা ওই সরকারিভাবে টাকা জমা দিলে ওরা করে অথবা যারা কাফের আছে অনেক সময় তারা এই জিম্মাদারিটা নেয় কারণ নতুন মানুষ ওখানে গিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে
তো ওই কোরবানির পশুর মাংস
এটা খেতে পারে না বর্তমানে এক সময় যখন নিজেরা করতো তখন আমরা প্রথমবার খেয়েছি আমরা নিজেরাটা করার পর আমরা খেয়েছি কিন্তু এখন শেষ যুগ নেই ওইটা সরকারিভাবে যারা করা চলে যায় বিভিন্ন দরিদ্র দেশগুলোতে পাঠিয়ে দেওয়া হতো
মাশাআল্লাহ তো দর্শক শুনলাম যে আরব শরীফের মধ্যে যারা হাজি সাহেবানরা আছেন ওনাদের কোরবানি কেমন হয় আমরা বিষয় নিয়েছিলাম মেহমানদারি আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান আমরাও বান্দারা মেহমানদারি করে থাকি মেহমানদারির আসলে কিছু সুন্নত আদব আছে মেহমান তো আসলো এনাদেরকে কীভাবে আমরা আপ্যায়ন করব ওনাদেরকে কীভাবে আমরা খুশি রাখব কোন কোন পন্থাগুলোকে আমরা মাথায় রাখবো যে ওনারা খুশি যাতে হয় আমাদের কাছ থেকে যাতে নারাজ হয়ে ফিরে না যায় তো এই বিষয়গুলো নিয়ে অনেক সুন্নত আদব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মিরাজ ভাইয়ের কাছে আমি কিছু সুন্নত আদব জানতে চাইব ইনশাআল্লাহ
নবী করিম সাল্লাল্লাহু তাআলা সুন্নত সুন্নত হচ্ছে যে এটাও তো একটা মেহমানদার একটা সুন্নত আর তার মধ্যে আদবের কথা হচ্ছে যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করতেছেন তার সারমর্ম অনেকটা এরকম যতক্ষণ পর্যন্ত মেহমানের সামনে দস্তরখানা বিছানো থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা মেজবানের জন্য রহমতের দোয়া করতে থাকে তো সেজন্য আলহামদুলিল্লাহ দেখেন আমরা চাই আমাদের রিজিকের মধ্যে বৃদ্ধি হয়ে যাক চাই আমাদের অভাব দূর হয়ে যাক কিন্তু আল্লাহ তাআলা মেহমান মাধ্যমে আমার হুজুর যেটা বললেন যে মেহমানের মাধ্যমে কিন্তু রিজিকের মধ্যে প্রসন্নতা আসে কৃপণতার মধ্যে রিজিকের মধ্যে সংকীর্ণতা আছে এসে যায় তো সেজন্য আমাদের উচিত যে মেহমানদারিকে মেহমানের মতো আদর আপ্যায়ন করা যে আগেকার মানুষরা তো আলহামদুলিল্লাহ শুধু মেহমানদারিকে আপ্যায়ন করতো না তাদেরকে ঘাটা পর্যন্ত পৌঁছিয়ে দিতেন মেহমানের সাথে বের হতেন ঘাটা পর্যন্ত পৌঁছিয়ে দিতেন জি তো এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে মেহমান আসলে আমরা বিরক্ত হতে থাকি কী দিব কী খাওয়াবো এই বিরক্তির কারণে তার মেন্টালিটি এমন একটা পরিস্থিতি শুরু হয়ে যায় মেহমানের সাথে ভালো মতো কথা বলে না তখন মেহমান বুঝতে পারে যে আমি এসে কি
বিপদে পড়ে গেলাম নাকি বিপদে ফেলে দিলাম
আগে মেহমানরা আসতো চিন্তা করতো না কিন্তু এখন মেহমানরা যাওয়ার আগে 10 বার চিন্তা করে এরা থাকবে কি বা কি না কি মনে করে বা আগের থেকে খাবারের একটা প্রসেসিং আগেকার মানুষের তেমন ফ্রিজও ছিল না খাবারটাও তেমন আহামরিকভাবে ফ্রুটস ছিল না বা খাবারের ব্যবস্থা ছিল না নর্মাল যেভাবে খেত সেভাবে কিন্তু আমার সালাউদ্দিন ভাই যেটা বললো যে কথা বলার যে স্টাইলটা মাশাল্লাহ, তো মেহমানের সাথে প্রথম সর্বপ্রথম যেটা ভক্তি যেটা সেটা হচ্ছে কথা বলা, তাদেরকে সময় দেওয়া। তারা তো খাবার তো আলহামদুলিল্লাহ বাসায় খাওয়া হয়, একটা মেহমান আপনার বাসায় গিয়ে কখন স্যাটিসফাই হবে, কখন বুঝতে পারবে যে আপনি খুশি বা আপনি নারাজ না, যখন আপনি বসে হাসি খুশি কথা বলবেন। তো মেহমানও খেতে যাবে না, কিছু মেহমান আছে
এখানে, হ্যাঁ এই প্রশ্নটা আমার রয়ে যায়, আসলে সব মেহমান তো এমন না, কিছু মেজবানও আছে যাদের কিছু ভুলের কারণে এই সমস্যাগুলো দেখা যায়, মেহমানও আছে দোষ ত্রুটি বের করার মতো যে আমাকে এটা দেয়নি ওটা দেয়নি, হ্যাঁ এরকম হয় না ওরকম হয় না,
আয়োজন করা হলো না কেন,
হ্যাঁ অনেক ধরনের আসলে এই আইটেম গুলো দেয়া হয় না,
আসলে দোষ ত্রুটি এটা সুন্নতের পরিপন্থী, আমরা দোষ ত্রুটি নই। যে আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাটি দুধ ছিল, একটা হঠাৎ করে সফরকারী বা একজন আগমনকারী এসে আল্লাহ রাসূলের কাছে কিছু চাইলেন, নিজে পান না করে ওই দুধটা দিয়ে দিলেন। তো দেখেন কোনো শিকায়ত নাই বা নিজের জন্য কোনো কিছু রাখেন নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সব কিছু পারতেন,
জি
ঠিক আছে। এরপর আবার আরেকটা কথা আছে এখানে, দেখুন আর্থিক অবস্থা বুঝে মেহমানের মেহমান মেজবানের মেহমান হওয়া দরকার। যেমন আমার এই নিগ্রান সুরা যেমন কথা বলেছেন, কোনো রোগী সে অসুস্থ, তার জন্য কিন্তু ফল ফ্রুটসের অভাব থাকে না, কিন্তু সে খেতে পারে না, এগুলো অপচয় হয়ে পচে যায়। তো সেক্ষেত্রে নিগ্রানী সুরা আমাদেরকে একটা ভালো পরামর্শ দিয়েছেন যে অসুস্থ ব্যক্তির জন্য তুমি কিছু অর্থ খামে করে নিয়ে যাও, যাতে তার ফ্রুটস লাগলে কিনে খেতে পারে,
যা প্রয়োজন,
হ্যাঁ মেডিসিন লাগলে এটা থেকে নিতে পারবে, সেটা করতে পারবে। তাহলে এটা দ্বারা অর্থ আমরা এটা বুঝে, এটা দ্বারাই যে একটার অর্থের অনেক কিছুই ব্যক্ত হয়, এই ইয়ে হয় ক্লাসিফিকেশন হয়। যেমন মেহমান যে মেজবানের বাসায় যাবে ওই মেজবানকেও চাইলে খুশি করতে পারে মেহমান, ওই মেহমান জানবে জানে যে এই মেজবানের আর্থিক অবস্থা কেমন, সে অনুযায়ী ওই মেহমান মেজবানের জন্য কোনো কিছু চাইলে করতে পারে। আরেকটা কথা হচ্ছে, এটা আমি আমিরুল সুন্নতের মাদানী মুজাকারাতে 2010-11 সালে শুনছিলাম, এখনও আমার অন্তরে গেঁথে রয়েছে। আমরা একটা হাদিস মুবারক আগে বলি, হযরতে আবু মাসউদ বাদরী রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম
পাশে দাওয়া দিয়েছেন,
জি
তো পাঁচজন আল্লাহ রাসূলের সাল্লামের সহ পাঁচজন চারজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলার সাল্লাম সহ যাচ্ছিলেন দাওয়াত গ্রহণ করেছেন দাওয়াত খাওয়ার জন্য। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে আরেকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হলেন, মিলিত হওয়ার পর যখন আবু মাসুদ বাদরী রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করতে রইলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো যে আমাকে তো দাওয়াত দেওয়া হয়েছে, আমি নিয়ে এসেছি, কিন্তু ইনি আমাদের সাথে পথের মধ্যে রাস্তার মধ্যে মিলন হয়ে গিয়েছে, আমাদের সাথে চলে এসেছে, এখন আপনি যদি চান সে দাওয়াত দিতে চান তাহলে আমাদের সাথে থাকবে, আর অন্যথায় সে চলে যাবে,
জি।
তখন সাহাবা ওই সাহাবা বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমি মেহরুম করব না, সেও দাওয়াত কবুল করুক আপনার সাথে থাকুক। তো এটা আমাদের শিক্ষা যে আমরা অনেক সময় বিবাহ তো নিকাহ করলে অনেকে দাওয়াত দিই, হয়তো পরিবারের মধ্যে একজনকে দাওয়াত দিই, সে কিন্তু দাওয়াত দিয়েছে একজনকে। তো আমিরুল সুন্নাহ তো 2010 সালে একটা কথা বললো মাদানী মুজাকারার মধ্যে, আমাদের মধ্যে এই প্রচলনটা হয়ে গিয়েছে একজনকে দাওয়াত দিলে আরেকজনকে নিয়ে যায় সাথে করে। এটা মেজবানে বুঝতে হবে তার সামর্থ্য অনুযায়ী, সে যে একটা আয়োজন করেছে সেটার বাড়তি মানুষে হয়তো দাওয়াত দেয়নি, আপনি একজন নিয়ে গিয়েছেন। তো আমির হোসেন তখনও বলল যে যাকে আপনি নিয়ে গিয়েছেন তার জন্য খাবারটা জায়েজ নেই, হারাম হয়ে যাচ্ছে, কারণ তাকে তো মেজবান দাওয়াত দেয়নি আর সে দাওয়াত ছাড়া আপনার সাথে চলে যাচ্ছে। সুতরাং এমন অনুষ্ঠান আমরা অনেকে কিন্তু অনুষ্ঠানে এভাবে দাওয়াত হলে বা কোনো মেজবান কোনো দাওয়াত দিলে আমরা যে কয়েকজন দাওয়াত দিয়েছে এর বাইরে অনেক সময়
নিয়ে যাই।
তো এখানে সতর্কতা থাকা দরকার যে মেজবানের দিক দিয়ে বা নিয়ে একান্ত যদি নিয়ে যাওয়া ইচ্ছা হয় বা নিয়ে যেতে হয় তাহলে মেজবানকে অবশ্যই আল্লাহ সাল্লাম যেটা জেনেছি যে অনুমতি নেওয়া দরকার। আমিও আমার কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমার বাসায় একজন মেহমান এসেছে, তো সে আমার ঘরওয়ালির ভাই, তো আমাদেরকে একটা দাওয়াত দিয়েছেন ফ্যামিলিতে আত্মীয়। তো এখন আমি তো ওকে আর ফেলে চলে যেতে পারবো না যেহেতু সে আমার বাসায় মেহমান হিসেবে এসেছেন। তখন আমি কি করলাম, ওই মেজবানকে ফোন দিলাম, বললাম যে ভাই আপনি তো দাওয়াত দিয়েছেন মাশাআল্লাহ, আমরা যে একটু পর বের হবো, তো বলছে আমরা অপেক্ষা করতেছি আসেন। তো আমি অনুমতি নিয়েছিলাম যে ওই ব্যক্তিটার জন্য, আমার যে ভাইয়ের আরেকটা ছিল তার জন্য অনুমতি নিয়েছি, আমার সে তো মেহমান আমার বাসায় তাকে ফেলতে যেতে পারছি না, আপনি যদি অনুমতি দেন আমি তাকে নিয়ে যেতে পারি। সে এটা কথাটা শুনে অবাক হয়ে গেল, আর সে জানে যে আমি দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত আছি, সেও মহব্বত করে দাওয়াত ইসলামীকে, সে দাওয়াত ইসলাম, সেটা আমার, সে আমার সুনাম করে নাই, দাওয়াত ইসলাম সুনাম করেছে মাশাআল্লাহ। সে বলে যে দাওয়াত ইসলাম কি শিক্ষা, কেমন শিক্ষা যে আজকে এরকম অনুমতি নিয়ে আপনি অনুমতি নিচ্ছেন, এভাবে তো অনুমতি কেউ নেয় না, স্ট্রেঞ্জ, এটা অবাক করা কথা। আমার আমি রসুল তো শিক্ষা আলহামদুলিল্লাহ, তো এ দেখেন এইভাবে অনুমতি নিয়েছি। তো মেহমানদারিরও একটা আল্লাহ ইসলামের ক্লাসিফিকেশন আছে যে মেহমানদারি কতদিন মেহমান অবস্থান করবে। তো মেহমান আসলে তিন দিনের বেশি অবস্থান করা এটা মেজবানের জন্য গুনাহেগারের একটা ব্যবস্থাও হয়ে যেতে পারে, বা গুনাহেগারের একটা গুনাহ হয়ে যাওয়ার একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমনভাবে মেহমানরা যেন অবস্থান না করে যেন মেজবান গুনাহগার হয়ে যায়। সাহাবারা জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের গুনাহগার, বলছে তার সামর্থ্য নাও থাকতে পারে, সে মেহমানকে মেহমানদারি করতে অক্ষম হতে পারে, তখন সে গুনাহগার হয়ে যেতে পারে। তো কোন এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বললেন যে প্রথম দিন মেহমানদারি করা হচ্ছে ওয়াজিব, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন মেহমানদারি করা এটা মুস্তাহাব, আর তৃতীয় দিনের পর থেকে মেহমানদারি করা এটা সৎকার স্বরূপ। তো মেহমানকেও বোঝার দরকার আছে, আর মেজবানও আলহামদুলিল্লাহ খাবার নয় কথায় দিয়ে কিন্তু তাদেরকে মনোযোগ করতে পারে,
খুশি করতে হবে,
এভাবে আমাদের চেষ্টা করা দরকার।
জি জি, আসলে হুজুর এই ব্যাপারে কি বলবেন যে যে অনেক সময় আমরা মেজবান যারা আছে এরাও মেহমানের পিঠ পিছে অনেক রকম সমালোচনা করে থাকি, গীবত করে থাকি, আবার মেহমানরা গিয়েও তাদের বাসার মধ্যে গিয়ে যে আমাকে এটা দেয়নি ওইটা দেন, গীবতের একটা মানে ধারাবাহিকতা শুরু হয়ে যায়, এই বিষয়ে আপনি কি বলবেন যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় ফার্স্ট আওয়ারের সময় শেষের দিকে?
আসলে মেহমানদারের যে বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করে আসছি সেটা যদি সুন্নত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে যদি আমরা মেহমানদারি করি তাহলে মেহমানের জন্য কষ্ট নেই, আবার যিনি মেজবান যিনি যার ঘরে মেহমানে তার জন্যও কষ্ট নেই। এ ব্যাপারে যদি আমরা লক্ষ্য রাখি, যেমন বলা হয়েছে তিন দিনের বেশি, এবং মেহমানকে মেহমানদারি করার ক্ষেত্রেও আমার আন্তরিকতাটাকে বেশি প্রকাশ করতে হবে, এবং মেহমানদারি করার ক্ষেত্রে যে বলা হয়েছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেছেন যে আমরা কী করে কোনো একজনকে ব্যক্তি নির্ধারণ করি তাকে না নিলে নিয়ে দাও, এটা একদম মানে এটা কিন্তু আমাদের জানা দরকার আমাদের দর্শক শ্রোতাকে। মেহমানদারি করে এটা অত্যন্ত অনেকে আছে ওর ডায়াবেটিস বা কোনো একটা খাবার পছন্দ না, আমি বানাইছি কেন এটা তোমাকে খাইতে হবে, এটা করতে গিয়ে তার কষ্ট হয়ে যায়। এই জন্য বলা হয়েছে শুধু ইসলামের নিয়ম কি এটা হচ্ছে তিনবার পর্যন্ত, তিনবারের বেশি যেন না তিন যেন বিরক্ত না হয় সে, কারণ হতে পারে সেটা সে খেয়ে সে অসুস্থ হতে পারে।
জি,
এই জন্য মেহমানদারি করতে শুধু খান একটু নেন আর একটু এতটুকু রিকোয়েস্ট করবে, অনেকে আশ্চর্য হতে পারেন যে এটা কি, এটাই হচ্ছে শিক্ষা, কারণ আমি বেশি খাওয়াতে গিয়ে আমার ক্ষতি হতে পারে।
যেখানে মেজবানরা বলেছে আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে না, তাদের ক্ষেত্রে কি বলবে?
না বারবার রিকোয়েস্ট কর, রিকোয়েস্ট এতটুকু না যে মানে নিতেই হবে, এমনকি অনেকে জোর করে দিয়ে দেয়,
অনেকে সমালোচনা করে যে আমাকে বারবার বলছে না নেই,
মানে নেওয়ার জন্য বলছে না মেহমান।
এটা আসছে যে প্রশ্নের প্রশ্নের উত্তরে আসছে সেটা হচ্ছে মেহমানদারি, মেহমান এবং মেজবান উভয়ের ক্ষেত্রে আমি গেলাম মেহমান, আমি সর্বপ্রথম আমার সব কিছু দেখে যদি আমি মুড বানিয়ে ফেলি আমার জন্য সাজানো হলো না কেন, ঘরটা পরিষ্কার করা কেন হলো না কেন, আমার এইগুলি কেন, এগুলি সম্পূর্ণভাবে ইসলামের মেহমানের জন্য এটা নিষেধ। মেহমান যাবে সে ঘরের কোনো দুস্থটি বের করবে না, খানা পিনা দুস্থটি বের করবে না, যে খানা যে তার পছন্দে খাবে আর যেটা নেই সে ছেড়ে দেবে, এটা ইসলামের নিয়ম। এটা যদি করা হয় তাহলে কারো মনে সন্দেহ গীবত বা সমালোচনা কোনো কিছু আসে না, আর যিনি মেহমানদারি করতেছেন মেজবান উনিও যেন এটা না দেখে যে আমার কি জন্য কী হাদিয়া নিয়ে আসে, আমাদের তো এটাও একটা রেওয়াজ হাদিয়া কি আনছে আমার জন্য, আমি তো মেহমানদারি করছি অনেক টাকা খরচ করলাম
পুরানো হাদিয়া দেখলে মেহমানদারি করব,
এটাও কিন্তু একটা বদ রেওয়াজ, কি আনছেন এটা আমার দেখা নেই, উনি আমার মেহমান। এবং এক্ষেত্রেও এবং এক্ষেত্রে দেখা যায় গীবতের দরজা অনেক বেশি খুলে যায়, বিশেষ করে বিয়ে শাদীর এবং একজন নতুন আত্মীয় স্বজন হলে তাকে বিভিন্ন দাওয়াত করা হয়, এগুলোতে বেশি কি খাওয়ানো হলো, চিংড়ি মাছে দেওয়ানো গেল, আমাদের যে মুরগি আস্ত মুরগি যেটা এটা দেওয়া হলো না, তোমার মুখাইটান দেওয়া হলো না। তো ইসলাম আমাদের যেমন ঈদের মাংসগুলো বন্টন করার ব্যাপার এটা মানুষের জন্য বলা হয়েছে কি তিন ভাগ করো, এক ভাগ কি নিজের জন্য, এক ভাগ গরিবের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য। এখন কেউ একটা মাংস দিল না গুণাগার হবে
না,
কোরবানি জবা করাটা নয় কোরবানি হয়ে গিয়েছে, সম্পূর্ণ তার অধিকার আছে সে বুক করার, সে রাখতেও পারবে খেতেও পারবে। এখন কেউ দিয়ে দিল পুরোটা সেটাও অনেক ভালো, কেউ তিন ভাগ করে দিল অনেক ভালো, কেউ অল্প দিল তাও ভালো, কেউ যদি পুরো রেখেও দিল কোনো
অসুবিধা
গুণা নাই। কিন্তু গুণা হচ্ছে কি দেখছো কোরবানি করছে, আমাদের এখানে ফেসবুক তো বড় আছে ফিরিজ কোরবানি এ কোরবানি বিভিন্ন ধরনের স্ট্যাটাস, এবং অনেক সময় আচ্ছা জেনারেল ভাবে দিচ্ছে সমস্যা না, কিন্তু অনেক সময় নাম ধরে দেওয়া হয়, তখন এটা কত বড় মানে বিপদ এবং মানুষের মনে কষ্ট দেয়া। এগুলি না করে প্রথমে আমরা নিজেদের টাকায় দেখি যে আমি মেহমানদারি কতটুকু করতে পেরেছি, এবং মেহমানকে করার পরও সে যদি আপনাকে কিছুই করতে পারলাম না, সামান্য মেহমানদারি করলাম, এতটুকু করার পরেও যদি সে এটা বলে, তার মেহমান বলে না না আপনি অনেক করেছেন, আর যদি মেহমানও মাশাআল্লাহ আপনি অনেক কিছু করেছেন, অনেক এগুলো কোনো দরকার ছিল না, সে এটা তো খুশি হবে, আসলাম আমার তো তেমন কোনো সমাদর পেলাম না, একটা কী জন্য কার ঘরে আসলাম। তো মানুষের আসলে মুখের ব্যবহারটাই হচ্ছে আসল কি, এই জন্য মেহমানদারি যে সুন্নতটা আমাদের এখানে হয়েছে, আমরা সানন্দে মেহমানদারি করব, তাদের জন্য যতটুকু যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী সবচাইতে বেশি মেহমানদারি করার চেষ্টা করবো, এবং সাথে সাথে মেহমানের সাথে যে খানাগুলো খাওয়া হয় এটাকে আমাদের হিসাব হবে না। এই জন্য অনেক বুজুর্গানে গ্রাম কী করতেন, ওরা খানা যা বানাতেন সবগুলো মেহমানকে দিয়ে দিতেন, কী জন্য জানেন, মেহমান খাওয়ার পর যেগুলো বেঁচে যায় সেগুলোতে হিসাব নেয়, সেগুলোতে বরকত। এই জন্য অনেকে আছে তো একটু দিয়ে একটু রেখে দেয়, কিন্তু মেহমানের সামনে আমরা খেলে মেহমানের সাথে যেগুলো ইয়া হয় সেগুলো বুদ্ধিমানের পরিচয় কী, সেটা হচ্ছে কি আমাদের হিসাব, এটা অত্যন্ত করে
ওনারা যতটুকু খেতে পারুক সমস্যা নেই,
সবগুলো খেতে পারবে,
হ্যাঁ যেগুলো আসবে এগুলো তো কোনো হিসাব থাকবে,
কোনো হিসাব থাকবে।
আসলে দর্শক খুব সুন্দর একটি মাদানী ফুল, আমিও নিজেও শিখলাম যে আসলে মেহমানদারি এমনভাবে করা উচিত যাতে করে আমাদের নেকি অর্জন হয়, আর মাশাআল্লাহ যেটা বলেছে যে কি আমাদের দিন হিসাবও হবে না ওই খাবারের। আল্লাহ কারিম আমাদের সবাইকে এমন মেহমানদারি করার তৌফিক দান করুন যে মেহমানদারি করলে আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। দর্শক আমাদের ফার্স্ট আওয়ার তো প্রায় শেষ, তো ইনশাআল্লাহ আজওয়াজাল কিছুক্ষণ পর আরও কিছু মেহমান আমাদের সাথে অ্যাড হবেন, তো ইনশাআল্লাহ আজওয়াজাল ঠিক কালাম এখন শামিল হবে, তা কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আজওয়াজাল, কালামের পরই আপনাদের সাথে দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক এখন মেহমান হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন মাশাআল্লাহ আমাদের সবারই সুপরিচিত সবারই পছন্দের মানুষ মাশাআল্লাহ সেলিম ভাই, হুজুর কেমন আছেন? অনেক কষ্ট করে অনেক দূর থেকে সফর করে মাশাআল্লাহ এসেছেন চট্টগ্রামের, যদি এক প্রান্ত বলা হয় তাহলে ভুল হবে না,
জি
মাশাআল্লাহ, জি
প্রান্ত আরো বেড়ে গিয়েছে,
আচ্ছা
টানেল দিয়ে
প্রান্ত বেড়ে গিয়েছে, আচ্ছা মাশাআল্লাহ। আমাদের সাথে আরো আছেন আমাদের নাথ ইসলাম ভাই নাসির ভাই, কেমন আছেন? ঈদ মোবারক আপনাকে মাশাআল্লাহ। দর্শক কথা বলছিলাম আল্লাহর নিমন্ত্রণের দিন বিষয়ে আজকে নেওয়া হয়েছিল, মেহমানদারিকে ঘিরে আমরা আলোচনা করছিলাম। তো ঈদ মানে হচ্ছে আসলে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদের আনন্দ চারিদিকে ভাগাভাগি করার নামই হচ্ছে ঈদ। এমন নয় যে আমরা মানুষকে কষ্ট দিয়ে মানুষের গীবত করে মানুষকে পেরেশানি দিয়ে হ্যাঁ আল্লাহ তাআলার শরীয়তকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার ফরজকে ছেড়ে দিয়ে ঈদ উদযাপন করবো, এগুলোর নাম ঈদ নয়। ঈদ মানে খুশি উদযাপন করব, সেই সাথে আল্লাহ পাকের রেজামন্দির জন্য আল্লাহ পাকের দেয়া বিধান মোতাবেক আমরা নিজের সময়কে অতিবাহিত করব, এগুলো আমাদের মাথায় রাখা উচিত। মেহমানদারি নিয়ে কথা বলছিলাম, ইনশাআল্লাহ আরও কথা হবে, কিন্তু শুরুতেই যারা নতুন অ্যাড হয়েছেন, মিরাজ ভাই তো আছেন ইনশাআল্লাহ আমাদের সাথে, যারা আছেন তো ইনাদের থেকে একটু জানবো কীভাবে ঈদ কেটেছে, হুজুর কীভাবে ঈদ কেটেছে কালকে থেকে আজ পর্যন্ত?
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি,
জি
আল্লাহ তাআলা আমাদের হায়াতে জিন্দিগির মধ্যে আরেকটি বার এই বরকতময় ঈদ দান করেছেন। আর প্রথমত যারা মাদিনী চ্যানেল এর দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠান দেখছে তাদেরকে সকলকে জানাই ঈদ মুবারক।
মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় ফজর নামাজ পড়ার সঠিক সময়ে সৌভাগ্য অর্জন হয়েছে। এরপরেও যেহেতু যেটা মুস্তাহাব ঈদের নামাজের ক্ষেত্রে একটু আর্লিতে পড়া, মোটামুটি সব মসজিদের মধ্যে কোনো মসজিদে 7:40 বা 7:30 বা 7:00 এদিকেই জামাত হয়েছে, তো আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ে আর ঘুমানো হয়নি, ওয়াজিফা যা ছিল ওগুলি আদায় করে, যেহেতু ঈদের দিন গোসল করা সুন্নত মুবারকা, আলহামদুলিল্লাহ সুন্নত মুবারকা আদায় নিয়ে গোসল করলাম। গোসল করার পর আলহামদুলিল্লাহ আমি গুণাগার, ঈদের জামাত পড়ানোর সৌভাগ্য অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আলহামদুলিল্লাহ আমার নিজের ঘরও আলহামদুলিল্লাহ কোরবানি দিয়েছেন আলহামদুলিল্লাহ,
নিজের পশুনি যে জবাই করেছেন,
জি আলহামদুলিল্লাহ এটা সৌভাগ্য। পাশাপাশি আমাদের বাড়িওয়ালা যারা আত্মীয় স্বজন এদের পশুগুলি আলহামদুলিল্লাহ জবাই করেন, সৌভাগ্য অর্জন হয়েছে। আসলে এটার মধ্যে একটা আলাদা একটা স্বাদ পাওয়া যায়, মজা পাওয়া যায়, আন্তরিকতার মাধ্যমে একটা আনন্দ উপভোগ করা যায়। তো এটা করার পরের পর কাটাকাটি থেকে শুরু করে যে আত্মীয় স্বজনের বাড়ি, বোনদের বাড়িতে যাওয়া, যেটা মেহমান আত্মীয়তার সম্পর্ক একটা বজায় রাখার একটা উত্তম মাধ্যম, যেটা কালকের দিন আমাদের জন্য ছিল, সবসময় তো আছে। তো এরপরেই আলহামদুলিল্লাহ আজকেই তো মোটামুটি যেহেতু চ্যানেলে আসতে হবে যা দল ছিল, তো বাকি কাজগুলি সেরে এখানে আসার সৌভাগ্য অর্জন করেছি আর।
আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবেই আমার হুজুরের ঈদ কেটেছে। আসলে এই যে যে শিডিউলটা আমরা শুনলাম, দেখুন
আচ্ছা পাশাপাশি এটা এটাও ছিল যেহেতু আলহামদুলিল্লাহ দাওয়াত সিমিজ মানে ব্যস্ততার মধ্যে ছিলাম, যেহেতু আলহামদুলিল্লাহ আমিরুল সুন্নাত এহসান করেছেন, দয়া করেছেন, তো আমাদের এলাকা যেহেতু আমরা 40 নং ওয়ার্ডের মধ্যে পড়েছি, তো আমাদের ওয়ার্ডের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের জামেদের মদিনা আছেন, তো এটাকে চামড়া কালেকশন নিয়ে হয়তো বা ফ্যামিলি কিন্তু কিছু ব্যস্ততার কারণে কিন্তু ফোনে ফোনে মানে কলের মাধ্যমে সাহেবদের সাথে যোগাযোগ করা, চামড়ার কালেকশনের ব্যাপারে বিক্রি করার ক্ষেত্রে মানে এক কথাই এটার মধ্যে কি একটা কি ছিল
ব্যস্ততা ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আমার হুজুর মাশাআল্লাহ খুব সুন্দর শিডিউল আমাদের সামনে তুলে ধরেছেন, আর নেকিবতে পরিপূর্ণ একটি রুটিন মাশাআল্লাহ। দেখুন এই যে উনি সকাল থেকে মানে যতটুকু ওনার ঈদটা উদযাপন করেছেন, এখানে ওনার ইবাদতও ছিল, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায়ও ছিল, দাওয়াত ইসলামের জন্য খেদমতও ছিল, অর্থাৎ নেকি আর নেকি। তো এভাবে আমাদের ঈদটা উদযাপন করা যায় নাকি এমন করা যে ঈদের দিন বলে আমরা বেপরোয়া হয়ে যাব, চারিদিকে গুনাহের সিলসিলা শুরু হয়ে যায়, গুনাহের একটা পরিবেশ কেন জানি সৃষ্টি হয়ে যায়, তো এমনটা না হওয়া চাই।
দেখেন আমির হোসেন আমাদের কিভাবে ব্যস্ত রেখেছেন,
জি
গতকালকে তো কালেকশন মানে চামড়া কালেকশন এটা দাওয়াত ইসলামী দিনই ফায়দার জন্য, আজকের দিনে আমরা দৌড়াদৌড়ি ছিলাম মাদানী কাফেলা,
মাদানী কাফেলা মাশাআল্লাহ,
আজকে অনেক মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ দেশে দেশে
আসলে, অর্থাৎ এখানে মাদানী কাফেলার মাধ্যমে নিজেরাও শিখবো, অপরকেও শিখাবো, নিজেরাও নেককার হবো, অপরকেও নেককার বানাবো, কেমন সুন্দর সিস্টেম দাওয়াত ইসলামিক। তো আমি আপনাদেরকে সবসময় আহ্বান করে থাকি, আসুন আমরা দাওয়াত ইসলামের এই ছায়াতলে চলে আসি, তাহলে ইনশাআল্লাহ আজওয়াজাল আমরাও এঙ্গেজ হয়ে যাবো। আসলে বান্দা এখন কিন্তু ওই যে নেকির মধ্যে এঙ্গেজ হবে এমন কোনো পরিবেশ পাচ্ছে না, যার কারণে গুনাহের মধ্যে এঙ্গেজ হয়ে যাচ্ছে। দাওয়াত ইসলাম আমাদেরকে নেকির মধ্যে এঙ্গেজ রেখেছে, যার কারণে অসংখ্য ইসলামী ভাই গুনাহ থেকে পুত পবিত্র, গুনাহ থেকে পাক এটা থাকার সৌভাগ্য অর্জন করছে মাশাআল্লাহ। আমার নাসির ভাই আছে, হুজুর কেমন কেটেছে ঈদ আপনার?
ফজরের নামাজের পরে এরপরে আলহামদুলিল্লাহ ঈদের নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ আমরা কুরবানি গরু জবাই করেছি আল্লাহ তাআলার দয়ায়। এরপর আমরা সারাদিন চামড়া কালেকশন করছিলাম মাদ্রাসার জন্য, এই আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আগামীকালকে দিনটা, যে আলহামদুলিল্লাহ চামড়া কালেকশনের মাধ্যমে আমির আল সুন্নতের দোয়ার মধ্যে আলহামদুলিল্লাহ অংশীদার হলাম।
সারা বিশ্বের মধ্যেই তো চামড়া কালেকশন চলছে, আমির আল সুন্নত নিজে যেখানে মুলকে মুর্শিদ আমির সুন্নতের দেশ, ওখানে বৃষ্টি হচ্ছিল অনেক, আমির সুন্নত নিজে গিয়ে মানে সেখানে ইসলামীদেরকে উৎসাহ প্রদানের জন্য সেখানে গিয়ে ওনাদেরকে উৎসাহ প্রদান করেছেন যে মাশাআল্লাহ আপনারা অনেক কষ্ট করছেন, চামড়া কালেকশন করছেন এই বৃষ্টির মধ্যেও। তো এটাই হচ্ছে আসলে আমির সুন্নত, যিনি মুরিদদের পাশেও থাকেন সবসময় আর দোয়া দ্বারা ধন্য করে থাকেন। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই দিনই খেদমতের জন্য যারা কষ্ট করে গেছেন, কষ্ট করছেন, করেছেন, করবেন, তো আমির সুন্নতের দোয়া তাদের অর্জিত হবে। আল্লাহ কারিম আমাদের সবাইকে আমির সুন্নতের দামানের মধ্যে থাকার তৌফিক দান করুক। দর্শক কথা বলছিলাম মেহমানদারি নিয়ে, তো আগের শিফটে আমরা কথা বলেছিলাম সরউদ্দিন হুজুর থেকে মিরাজ ভিত্তিক থেকে আরও অনেক মাদানী ফুল পেয়েছিলাম। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনেক ধরনের মেহমানদারির ধরন ছিল, সাহাবাই কেরামদেরও ধরন ছিল, তো সেই আলোকে ইনশাআল্লাহ আজওয়াজাল কিছুটা আমরা আমার সেলিম ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো মেহমানদারি সম্পর্কে। জি হুজুর,
আল্লাহ তাআলা আমাদেরকে যেমন আজকে মাদানী চ্যানেল আমাদের মেহমানদারি করছে, কারণ মেহমানদারি করা এটা আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সুন্নত মুবারক। আর এতক্ষণ পর্যন্ত আমরা মিরাজ ভাই এবং সাথে সাথে সালাউদ্দিন হুজুরের কাছ থেকেও আমরা মেহমানদারি সম্পর্কে অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা শ্রবণ করেছি। দেখুন মেহমানদারি তো আল্লাহ তাআলা আমাদেরকেও জান্নাতের মধ্যেও করবে,
বাহ সুবহানাল্লাহ।
তো মেহমানদারি এটা এমন একটি নিয়ামত যেটা মাধ্যমে একে অন্যের প্রতি আন্তরিকতা বলেন, ভ্রাতৃত্ববোধ বলেন, মায়া মহাব্বত বলেন, ওটা সৃষ্টি হয়। কিন্তু এই মেহমানদারিটা ইয়াকবে এটা সত্য যে বাস্তব কথা যে শরীয়ত এটা ইসলাম এমন একটি সুন্দর ধর্ম যে মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন। মানে এই যে এই ক্ষেত্রে ধারাবাহিকভাবে যদি আমরা দেখি মেহমানদারি আমরা কীভাবে করব। প্রথমত একটা আফসোসের কথা এটা বলি, আজকে আমরা মেহমানদারি করি কিন্তু মেহমানদারি কীভাবে করতে হয় মিরাজ ভাই আমরা সেটা জানি না। কেন? কারণ মেহমানদারির করার যেটা বিধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদর্শ,
হ্যাঁ,
যেটা আমাদেরকে শিখিয়ে গেছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, যেটা আমাদেরকে শিখিয়ে গেছেন যে কীভাবে যে মেহমানকে মেহমানদারি করতে হবে, আর সেই সম্পর্কে আমাদের জানা নাই। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে মেহমানকে মেহমানদারি করলে এটার ফজিলত কী, এটার প্রতিদান কী, আর মেহমান যে আমার ঘরে আসছে এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া নিয়ে আসছে না এর বিপরীত কিছু নিয়ে আসছে, এই সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আজকে আমরা মেহমানকে মেহমানদারি যেভাবে সম্মান করা দরকার, রেসপেক্ট করা দরকার, সেটা আমরা করছি না। আচ্ছা, যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নিমন্ত্রণ, আমি শুরুতেই বলে দিয়েছেন আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে কী করবেন, মেহমানদারি করবেন। তো সেই জন্য যে আমরা দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামকে
সশরীরে আমরা দেখিনি, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে আমরা সশরীরে দেখিনি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুসংবাদ ওনার পবিত্র বাণীসমূহ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে শিখিয়ে গেছেন, বলে গেছেন, এর ধারাবাহিকতা আমরা দেখতে 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 এই পর্যন্ত বর্তমান সময়ে যারা আল্লাহ তাআলার ওলিগণ রয়েছেন তাদের মাধ্যমে আমরা শিখছি। যেমন আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মেহমানদারি কীভাবে করতে হবে, একজন মুসলমানের মন কীভাবে খুশি করতে হবে, আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত সেই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে। তাহলে একটা হাদিস মুবারকা যেহেতু হয়তোবা শুরুতে আলোচনা হয়েছে আবারও বলি, কেন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকা আপনি যতই বলবেন ততই সওয়াব পাবেন। যেমন মেহমান যারা আসে এদের ফজিলতটা কেমন, এরা কে নিয়ে আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মুবারকার খোলাসা হচ্ছে মেহমান যখন ঘরের মধ্যে আসে সে তার নিজের রিজিককে নিয়ে আসে।
সুবহানাল্লাহ,
রিজিক কি কি, রিজিককে নিয়ে আসে এক প্রথম বিষয় সেটা। দ্বিতীয় বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করছেন যে যিনি খানা খাওয়াবেন আর যিনি মেহমান আসছেন ওই মেহমান যাওয়ার সময় যিনি খানা মানে খাওয়াইছেন ওনার গুনাহকে নিয়ে যায়। তাহলে মেহমান আসাটা এটা নিজের গুনাহের মাগফিরাত এর প্রতিদান, মাগফিরাতের সুসংবাদ রয়েছে। তাহলে একজন মেহমান আমার ঘরে আসা এটা আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং দয়া। কিন্তু আফসোসের বিষয় আজকে আমরা অনেক সময় দেখা যায় মেহমান আসলে আমাদের মন ছোট করে ফেলি,
ছোট হয়ে,
হ্যাঁ, এখানেও কিছু কারণ আছে, ছোট হওয়ার কারণ আছে। যারা আমরা মেহমান যাব ওনাদেরও কিছু করণীয় আছে, হয়তো হয়তো মিরাজ ভাই সেই বিষয়ে আলোচনা করেছেন, সংক্ষিপ্ত আবার করবেন যে আমাদেরও কিছু করণীয় আছে, আমরা যারা মেহমান অন্য ঘরের মধ্যে যাব আমাদেরও কিছু করণীয় আছে। আচ্ছা, তো যেহেতু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান হচ্ছেন আমাদের মাতার তাজ এবং সবচাইতে সম্মানের দিক দিয়ে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে চক্ষু মুবারক দিয়ে দেখেছেন যে ওনাদের আখলাক কেমন ছিল, হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন।
জি,
দেখুন মেহমানদারি কিভাবে করছেন। এখান থেকে এই ঘটনা থেকে আমাদের জন্য আমরা বর্তমান যারা মুসলমান আছি অসংখ্য শিক্ষার মাদানী ফুল আছে। হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবাহের সময় হযরত সাইয়েদুনা জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। আচ্ছা, দাওয়াত দেওয়ার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত কবুল করলেন। আচ্ছা, যখন ঘরের মধ্যে আসলেন ওনার তো বাদশাহ শাহিন শাহ জান্নাতে যুবকদের সর্দার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি। আচ্ছা, আসার পর হযরত সাইয়েদ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশে সিংহাসনে বসালেন। বসানোর পরে যে মেহমানদের যেটা করা দরকার, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শিখেছেন ওটা করছেন, তখন ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো রোজা রেখেছি। দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা রোজা রেখেছেন, আর ওই মুহূর্তে উসমান গনি ইসলামের তৃতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন টেনশন নেই, আপনি রোজা রেখেছেন, রোজাদারের জন্য মেহমানের ব্যবস্থা আছে। লিয়াকত ভাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রোজাদারের জন্য কি আছে, মেহমানদারিতার ব্যবস্থা আছে, যে যারা রোজা রাখা নেই তাদের জন্য বিভিন্ন খাবার বিভিন্ন সুস্বাদুমূলক খাবারের ব্যবস্থা করেছেন। দেখ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা রোজা রেখেছেন তো ওনার জন্য মেহমানদারি ব্যবস্থা রেখেছেন, কেন কিভাবে। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি আমি কি সেই মেহমানদারির ব্যবস্থা করব আপনার জন্য? তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন জি করুন আপনি আমার জন্য মেহমানদারির ব্যবস্থা। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন চোখে সুরমা লাগানো এবং আতর দেওয়ার মাধ্যমে।
আহ সুবহানাল্লাহ।
তাহলে লেখক ভাই, এখান থেকে প্রথমত আমাদের জন্য যেটা বিষয় যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অনেক সময় মেহমান যখন আমরা আসি, হ্যাঁ বিভিন্ন সমস্যা হয়ে যায় বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী, কিন্তু যিনি মেজবান ওনার সবসময় খেয়াল রাখা উচিত যেন যিনি মেহমান এসেছে ওনার আদবর যেন কোনো খেলাপ না হয়,
না হয়
যিনি মেহমান এসেছে উনি যেন আমার কোনো আচরণে কষ্ট না পায়। যেমন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যদি বলতেন ভাই আপনি কেন রোজা রেখেছেন, আমি আপনাকে দাওয়াত দিয়েছি,
না রাখলেই তো পারতেন,
পারতেন এটা বলতে পারতো, কিন্তু উসমান গনি এটা করেন নাই, বরঞ্চ উনি বলেছেন যে আপনার মেহমানদারের ব্যবস্থা আছে, কিসের মাধ্যমে? চোখে সুরমা লাগানোর মাধ্যমে এবং গায়ে আতর লাগানোর মাধ্যমে সেই ব্যবস্থা করেছেন। আচ্ছা, এখান থেকে একটা মাদানী ফুল, যদি কোনো বান্দা কাউকে দাওয়াত দেয়, দেখুন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে এবং দাওয়াত ইসলামের মাধ্যমে এটা জানার সৌভাগ্য অর্জন হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মুবারকার খোলাসা যে ফরজ ইবাদতের পরে উত্তম কাজ হচ্ছে মুসলমানের দিলখুশি করা,
দিলখুশি করা।
আচ্ছা, যদি কোনো বান্দা আপনাকে দাওয়াত দেয়, আপনি যদি মেহমান হন, তাহলে আপনার যদি নিয়ত থাকে তাহলে উত্তম হচ্ছে ওই দিন নফল রোজা
রাখা,
না রাখা?
আচ্ছা, না রাখা,
না রাখা কেন? এটার ব্যাপারে একটি ঘটনা এভাবে আসছে, একজন আল্লাহর ওয়ালি, ওনার যুগে তখন তেমন কোনো মুসলমান ছিল না, তখন বিদুর্মী বেশি ছিল, বিদুর্মীরা ওনাকে মানে ওনার বাপদাদা বা উনি যেভাবে নেকির কাজ করেছেন ওনার আখলাক এমনভাবে ওনাদের সামনে উপস্থাপন করেছেন যার কারণে যারা বিদুর্মী ছিল অন্য ধর্মের মানুষ ছিল তারাও ওনাকে সম্মান করত। তখন একজন বিদুর্মী মহিলা যে ওই আল্লাহর ওয়ালির কাছে কিছু তাবারক নিয়ে আসলেন, খাবার নিয়ে আসলেন। আচ্ছা, আনার পর ওনাকে দিলেন, হুজুর আমি প্রথম এটা বানিয়েছি, আমি চাচ্ছি আমি আমার সন্তানদেরকে খাওয়ানোর পূর্বে
আপনাকে
এই খাবারটা আপনাকে দেওয়ার জন্য, আপনি নেন আপনার বরকত লাগুক, এরপর আমি আপনার আমার সন্তানদেরকে খাওয়াবো। তখন যে ওই আল্লাহর ওয়ালি কি করলেন, নিলেন বিসমিল্লাহ শরীফ বলে খেয়ে ফেলেন। ওনার পাশে যিনি ওনার খাদেম ছিলেন উনি তো আশ্চর্যই দেখে আছেন, ওই মহিলা চলে গেলেন তো বললেন হুজুর আপনি তো রোজা, উনি বলছে হ্যাঁ আমার মনে আছে আমি যে রোজা রেখেছি, আপনি যে আমার সেহরি খাওয়াইছেন আমাকে, আমার মনে আছে। তখন ওই আল্লাহর ওয়ালি বললেন যদি আল্লাহ তাআলার যদি দয়া হয়, যদি চাই আল্লাহ তাআলা আগামীকাল এই রোজার যে কাজা আমি আদায় করতে পারবো। আর এই যে একজন মহিলা সে একটা আশা নিয়ে খুশি নিয়ে আমার কাছে একটা তাবারক নিয়ে এসেছে বা ওনার খাবার নিয়ে এসেছে যে আমাকে পছন্দ করে বিদায়, আমাকে দেখতে পারে বিদায়, আর ওই মুহূর্তে যদি আমি তার ওই খাবারটা যদি গ্রহণ না করি আর যদি সেই দিলে কষ্ট পাই, আমি যদি আল্লাহ তাআলা চাইলে তো কালকে এই রোজা কাজা করতে পারবো, আর ওই মহিলা যদি মনে কষ্ট পায় আঘাত পায় তাহলে আমি কিভাবে তার ওই আঘাতের কি দিব
প্রতিদান?
ওই কারণে আমি তার দিল খুশি করার জন্য এই খাবারটা খেয়েছি।
আল্লাহু আকবার। আসলে দেখুন দর্শক, ইসলাম কত সুন্দর, ইসলাম আমাদেরকে কেমন তাগিদ দিয়েছে যে মানুষের মনকে খুশি করো, আর কেমন ঘটনা আমাদেরকে শোনালেন আমাদের সেলিম ভাই যে মানুষের অন্তর খুশি করার জন্য কত বড় একটি স্টেপ উনি নিয়ে নিলেন। আল্লাহ করিম আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, মেহমানদারি আমারও একটু করার সৌভাগ্য অর্জন হোক, যাতে করে আপনাদের দিল আমরা খুশি করতে পারি। সেই সাথে অনেক দর্শক আমাদেরকে কল করেছেন, কলগুলো একটু নিয়ে নেই, এরপর ইনশাল্লাহ অনুষ্ঠানকে আগ বাড়াবো। জি জাযাকাল্লাহ।
আমি বগুড়া থেকে মাওলানা মঈনুল ইসলাম, আমি চ্যানেলের সকল দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা
জানাই, খের মুবারক, খের মুবারক। জি নেক্সট কল।
আমার নাম রেজাউল আলম, আমি এখন নানান খুব ভালো লাগে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি একটি নাচ শুনতে চাই, নাচটি আরো প্রিয়ভাবে করছিলাম।
আচ্ছা, আপনি নাচ শুনতে চেয়েছেন, ইনশাল্লাহ নাচ খাওয়াচ্ছেন, নাচ শোনাবেন ইনশাল্লাহ। নেক্সট কল।
আমার নাম মহিউদ্দিন, মাদানী চ্যানেল আমি সবসময় ভালোবাসি এবং কলা কৌশলী ওনাদের এই দুবারও
মাশাআল্লাহ। দর্শক আপনারা অনেকে আমাদের সাথে আছেন, আপনাদের অনেক মোবারকবাদ জানাচ্ছি, অনেকে মেসেজও করেছেন পরিবারের সাথে দেখছেন, মোবারকবাদ জানিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসুন একটু কালাম সামিল করে এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাবো। জি হুজুর।
আসুন আমরা কালাম শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে কালাম শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে পাঠ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله او جانے والے حاضی جب جاؤ تم مدینہ او جانے والے حاضی جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا صلی اللہ علیک یا رسول اللہ وسلم عليك يا حبيب الله آمار پیو مدینہ آمار پیو مدینہ آمار پیو مدینہ پیو مدینہ آمار پیو مدینہ آمار پیو مدینہ کت ہی نا پھرو پیو مدینہ کت ہی نا پھرو پیو مدینہ تمہار پریم بیبور شرگ مدینہ آمار پیو مدینہ آمار پیو مدینہ آمار پیو مدینہ آمار پیو مدینہ فرشتہ را نیج نویان جو گلے لگائے فرشتہ را نیج نویان جو گلے لگائے سکال سندھا تمہار دولو مدینہ آمار پیو مدینہ آمار پیو مدینہ آمار پیو مدینہ آمار پیو مدینہ مرار پورے آمار میتھو اے دے ہو ہوئے جائے جینو تمہار دولو مدینہ ہوئے سے شفال کام او بائی جہانے ہوئے سے شفال
সফল কাম ও বৈ জাহানে বুঝে সে যারা তোমার মর্ম মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা খুশিতে মন যেন হয় তোহারা খুশিতে মন যেন হয় তোহারা দেখাওয়া মই খোদা ও পূর্ব মদিনা দেখাওয়া মই খোদা ও পূর্ব মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা প্রিয় নবী রাজা আসে মদিনায় প্রিয় নবী রাজা আসে মদিনা তাই তো তুমি মোদের গর্ব মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা কতই না অপরূপ প্রিয় মদিনা কতই না অপরূপ প্রিয় মদিনা তোমার প্রেমে বিবর স্বর্গ মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা
মাশাআল্লাহ। দর্শক, আমরা খুবই সুন্দর একটি কালাম শুনলাম, দেখছেন অনুষ্ঠান ঈদে কুরবান, আর আজকে ঈদে কুরবানের কিন্তু শেষ দিন, অর্থাৎ আমাদের অনুষ্ঠানের শেষ দিন, আগামীকাল আমরা আসব না, তো আর কিছুক্ষণ আছে আপনাদের সাথে। আপনারাও দেখছেন অনুষ্ঠান, অনেকে কল মেসেজ করছেন, বিষয় নিয়েছিলাম আল্লাহর নিমন্ত্রণের দিন, আবারও মেরাজ ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ আজওয়াজাল, কিছু মাদানী ফুল শামিল করবো। জি হুজুর,
আলহামদুলিল্লাহ। লেখক ভাই হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শর্ট করছেন, তার সম্বন্ধে মনে একটু এরকম যে কেউ যদি আখিরাত পরকালের প্রতি বিশ্বাস রাখে, দুনিয়া আখিরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন মেহমানের সমাদর করে।
বেশক, আপনার থেকে শেষ মাদানী ফুল নিব আমি মেহমানদারি সম্পর্কে।
মেহমানদারি সম্পর্কে একটি হাদিস মুবারকা এইভাবে, হযরত সাইয়েদুনা মালিক বিন নাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইরশাদ করেন যে আমি এক ব্যক্তির নিকট গেলাম, সে আমাকে মেহমানদারি করলো না, তো এখন সে আমার নিকট আসলো, তবে আমি তার মেহমানদারি করব না, তাকে এর বদলা দিব, মানে তাকে লাঞ্ছিত করব, ছোট করব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, বরং তুমি তার মেহমানদারি করো।
আল্লাহ।
এখন অনেক সময় দেখা যায় আমরা যেরকম, যে আমার সাথে যেরকম ব্যবহার করে আমরা তাদের সাথে ওই রকম আচরণ করি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুরত মোবারক এমন না, কেউ যদি আমাকে গালি দেয় আমি ওই গালির উত্তর তাকে দোয়ার মাধ্যমে দিব, তো সেই জন্য আমাকে কেউ মেহমানদারি করুক না, ইনশাআল্লাহ আমি অপর মুসলমান ভাই মেহমানদারি করবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমরা সেলিম ভাই থেকেও শুনলাম যে যে আমাকে বঞ্চিত করে তাকেও আমরা দান করি, এটাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। তো আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চাই, আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করতে চাই, তাহলে অবশ্যই মেহমানদারিকে এখতিয়ার করতে হবে। আর এখন সময় চলছে মেহমানদারির, ঈদের সিজন, ঈদের সময়, তো মেহমানদারির অন্যতম একটি সুযোগ সবাই মেহমানদারি করুন আর সুন্নাত মোতাবেক করুন। আল্লাহ করিম আজকে আমরা যা কিছু শুনেছি আজকে পুরো দিন এর উপর আমল করার তৌফিক দান করুক, আর ঈদকে নেকিতে পরিপূর্ণ উদযাপন করার তৌফিক দান করুক, আর আল্লাহ করিমের শরীয়তকে মাথায় রেখে সামনের দিক অতিবাহিত করার সেই তৌফিক দান করুক। আজ এতটুকু ইনশাআল্লাহ আজওয়াজাল মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি, আর অবশ্যই মাদানী কাফেলায় সফর করতে ভুলবেন না। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
কুরবানিরি দেশছে কুরবানিরি দেশছে কুরবানিরি দেশছে কুরবানিরি দেশছে।